বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দীন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 22 অক্টোবর, 6 কার্তিক এবং ফার্সি 30 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা birdstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে সৌদি জোটের বিরুদ্ধে ইয়েমেনি সেনাবাহিনীর সতর্কতামূলক ড্রোন হামলা এবং বাংলাদেশের খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ নিয়ে পৃথক দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ধারাবাহিক আলোচনা জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক সাপ্তাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের কয়েকটি গণমাধ্যমের উপর কানাডা সরকারের নিষেধাজ্ঞা, জনগণের মৌলিক অধিকারের লঙ্ঘন, তীব্র নিন্দা জানাল তেহরান। ইরান নিজস্ব রেড লাইন মেনে কাজ করছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান বললেন, আমেরিকাকে আর কোনো আলোচনায় ছাড় দেয়া হবে না। বাংলাদেশের খুলনা শহরে বিএনপির বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত, আওয়ামী লীগ সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান মির্জা ফখরুলের। এবং ভারত জুড়ে মুসলিম সম্প্রদায়কে বিদ্বেষমূলক বক্তব্যের নিশানা বানানোর ঘটনায় 3 রাজ্যের সরকারের কাছে জবাব তলব করল সুপ্রিম কোর্ট। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের কয়েকটি গণমাধ্যমের ওপর কানাডা সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাকে জনগণের মৌলিক অধিকারের লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে এর মাধ্যমে পশ্চিমারা বাকস্বাধীনতা এবং অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার যে দাবি করে তার অসারতা প্রমাণিত হয়েছে। কানাডা সরকার বুধবার ইরানের 6 ব্যক্তি ও 4টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি বলেছেন, কানাডার এবারের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইরানের দৈনিক কেইহান, বার্তা সংস্থা তাসনিম, নূর নিউজ ও ফার্স, IRIB-র বর্তমান ও সাবেক প্রধানগণ এবং IRIB-র একজন রিপোর্টার। কানাডা সরকারের এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে কানানি বলেন, আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের ভাইরাস এখন এটির বন্ধু দেশগুলোকেও আক্রান্ত করেছে। ইরান ইসলামী প্রজাতন্ত্রী ব্যবস্থার রেড লাইন মেনে যুক্তির ভিত্তিতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি আরও বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনায় আমেরিকাকে কোনো ছাড় দেয়া হবে না। আজ আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে আর্মেনিয়া সফরে রয়েছেন। আজ ইয়েরেভানে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনা কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা যে দাবি করেছেন সে প্রসঙ্গে আবদুল্লাহিয়ান বলেন, আমেরিকা কথায় ও কাজে স্ববিরোধী, কারণ তিন দিন আগেও আমেরিকার কাছ থেকে আমরা বার্তা পেয়েছি। আমরা তখন বলেছি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএই এর পক্ষ থেকে যে অপবাদ দেওয়া হয়েছে সে বিষয়টির সমাধান আগে হতে হবে। এদিকে মার্কিন সরকার দেশটির কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের কারণে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে রাশিয়া। ওই আলোচনায় রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানভ দৈনিক ইজভেস্তিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। তিনি বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার মাধ্যমে একটি চুক্তি করার বিষয়টি এখন সম্পূর্ণ আমেরিকার উপর নির্ভর করছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় আমেরিকা সরাসরি অংশ না নিলেও পরোক্ষভাবে অংশ নিচ্ছে। 2018 সালে আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে এটি নিয়ে অচল অবস্থা তৈরি হয়। আমেরিকাকে সমঝোতাটিতে ফিরিয়ে আনার জন্য এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে বলে এ সংক্রান্ত চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের বিষয়টি অনেকাংশে ওয়াশিংটনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের প্রভাবে আগামীকাল 23 অক্টোবর থেকে বৃষ্টি শুরু হবে, যা 26 অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। 23 অক্টোবর থেকে সাগর অত্যন্ত উত্তাল হবে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে সিতরাং। থাইল্যান্ডের দেওয়া এই নামের অর্থ হচ্ছে পাতা। আর জাপানের হিমাওয়ারি স্যাটেলাইট ইমেজ থেকে জানা যায়, আন্দামান দ্বীপপুঞ্জের দক্ষিণ পূর্ব দিকের লঘুচাপটি গত 24 ঘন্টায় শক্তিশালী হয়েছে এবং সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। সবগুলো প্রধান আবহাওয়ার পূর্বাভাস মডেলের সর্বশেষ পূর্বাভাস অনুসারে বঙ্গোপসাগরের সম্ভাব্য ঘূর্ণিঝড়টি আগামী 24 অক্টোবর সন্ধ্যা থেকে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় আশ্রয় পড়ার সম্ভাবনা খুব বেশি। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। নিম্নচাপের প্রভাবে আগামীকাল 23 অক্টোবর থেকে বৃষ্টি শুরু হবে, যা 26 অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। 23 অক্টোবর থেকে সাগর অত্যন্ত উত্তাল হবে। আজ শনিবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি আজ দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1025 কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 940 কিলোমিটার দক্ষিণে এবং মোংলা সমুদ্রবন্দর থেকে 1070 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 25 অক্টোবর শুক্রবার আংশিক সূর্যগ্রহণ হবে। আকাশ পরিষ্কার থাকলে দেশের বিভিন্ন জায়গা থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। কার্তিকের ভরা অমাবস্যায় আংশিক সূর্যগ্রহণের মাঝে বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভাব্য ঘূর্ণিঝড়টি উপকূলীয় জেলাগুলিতে যথেষ্ট ক্ষয়ক্ষতি সাধনের আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আব্দুরহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, হাতে আর সময় নেই, এখনই পদত্যাগ করুন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। আজ বিকালে খুলনা বিভাগ বিএনপির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তৃতার শুরুতে বিএনপি মহাসচিব বলেন, বীর খুলনাবাসী আপনাদের অভিবাদন, আপনারা অসাধ্যকে সাধন করেছেন। জলে স্থলে সব জায়গায় পরিবহন বন্ধ করে দিয়েছিল, তারপরও আপনারা ছুটে এসেছেন, কোনো বাধা আপনাদের ঠেকাতে পারেনি। ইতিহাস বলে, জনগণের ন্যায়সঙ্গত দাবি শুধু শক্তি দিয়ে দাবি রাখা যায় না। খুলনায় সমাবেশে অংশ নিতে আসার পথে নেতাকর্মীদের উপর হামলা, গ্রেপ্তার, হয়রানি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গত 2-3 দিনে 5 শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতে দেশজুড়ে বিদ্বেষমূলক বক্তব্যের মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায়কে নিশানা বানানোর ঘটনায় 3 রাজ্যের সরকারের কাছে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম জোসেফ এবং ঋষিকেশ রায়ের সমন্বিত বেঞ্চ এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের 2 বিচারপতির সমন্বিত বেঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্বেষ বক্তব্যের ঘটনাগুলোতে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা জানাতে হবে ওই রিপোর্টে। বিচারপতিরা সাফ জানিয়ে দেন, এসব ক্ষেত্রে সরকারকে স্বতঃপ্রণোদিত হয়ে FIR দায়ের করতে হবে, কারো অভিযোগ দায়েরের অপেক্ষায় বসে থাকা চলবে না। সরকার ও পুলিশ পদক্ষেপ গ্রহণ না করলে আদালত অবমাননার প্রক্রিয়া শুরু করা হবে। আদালতে করা আবেদনে বলা হয়, দেশজুড়ে মুসলিম সম্প্রদায়কে নিশানা বানানোর ঘটনা বাড়ছে, এর নেপথ্য কারিগর ক্ষমতাসীন দল বিজেপির সদস্যরা। এদিকে ভারত এবার পাকিস্তানের সাথে ক্রিকেট ম্যাচ খেলছে কেন, এমন প্রশ্ন তুলেছেন ভারতের মজলিশে ইত্তিহাদুল মুসলিমিন বা মিমের প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি। তিনি সরকারকে কটাক্ষ করে বলেছেন, 2023 সালের এশিয়া কাপে ভারতকে যখন পাকিস্তানে পাঠাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন, তখন অস্ট্রেলিয়ায় সেই পাকিস্তানের সঙ্গেই খেলছেন কেন? এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে দেশজুড়ে বিদ্বেষ বক্তব্যের মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায়কে নিশানা বানানোর ঘটনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করার এক আবেদনের পরিপ্রেক্ষিতে 3 রাজ্যের সরকারের কাছে জবাব তলব করেছে বিচারপতি কে এম জোসেফ ও ঋষিকেশ রায়ের সমন্বিত বেঞ্চ। গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টের 2 বিচারপতির সমন্বিত বেঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্বেষ বক্তব্যের ঘটনাগুলোতে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা জানাতে হবে ওই রিপোর্টে। বিচারপতিরা সাফ হুঁশিয়ারিতে জানিয়ে দেন, এসব ক্ষেত্রে সরকারকে স্বতঃপ্রণোদিত হয়ে FIR দায়ের করতে হবে, কারো অভিযোগ দায়েরের অপেক্ষায় বসে থাকা চলবে না। সরকার ও পুলিশ পদক্ষেপ গ্রহণ না করলে আদালত অবমাননার প্রক্রিয়া শুরু করা হবে। আদালতে করা আবেদনে বলা হয়, দেশজুড়ে মুসলিম সম্প্রদায়কে নিশানা বানানোর ঘটনা বাড়ছে, এর নেপথ্য কারিগর ক্ষমতাসীন দলের সদস্যরা। আবেদনকারী শাহিন আবদুল্লাহ দাবি, শুধু মুসলিম নয় অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধেও বিদ্বেষ ছড়ানো হচ্ছে। এ ধরনের ঘটনা বন্ধ করতে প্রয়োজনে ইউএপিএ সহ বিভিন্ন কঠোর আইন প্রয়োগ করা হোক। এ প্রসঙ্গে বনগা আলহাজ ফাউন্ডেশনের মুখ্য প্রশিক্ষক ও রেডিও তেহরানের শ্রোতা আলহাজ মাওলানা রবিউল হোসেন মন্ডল বলেন,
পদক্ষেপটা অত্যন্ত ভালো পদক্ষেপ, কারণ এ যাবৎ আমরা মানে সত্যিই আনন্দিত যে সুপ্রিম কোর্টের মতো একটা কোর্ট যেখানে আমাদের আস্থা, যেখানে বিশ্বাস, যেখানে ভারতবর্ষের মানুষ এখন একমাত্র সুপ্রিম কোর্টের দিকে চেয়ে আছে, ন্যায় বিচারের দিকে চেয়ে আছে, তাছাড়া কোথাও এদের জায়গা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যদি সুপ্রিম কোর্ট এরকম একটা পদক্ষেপ নেয়, এটা সত্যি আমাদের অনুপ্রেরণা। ভারত
সুপ্রিম কোর্টে আবেদনকারীদের হয়ে সাফাই দেন সিনিয়র আইনজীবী কপিল সিব্বল। উদাহরণ হিসেবে উল্লেখ করা হয় দিল্লিতে সাম্প্রতিক একটি সভার প্রসঙ্গ। তিনি বলেন, ওই সভা থেকে মুসলিম সম্প্রদায়কে সম্পূর্ণ বয়কটের ডাক দিয়েছিলেন পশ্চিম দিল্লির বিজেপি এমপি প্রবেশ বর্মা। জগৎগুরু যোগেশ্বর আচার্যের গলা কেটে নেওয়া হোক মন্তব্যের প্রসঙ্গ ওঠে শুনানিতে। আইনজীবী কপিল সিব্বলের ওই সাফাইয়ের পর বিচারপতিদের মন্তব্য, ধর্মনিরপেক্ষ দেশে ঘৃণা ভাষণের মতো ঘটনা অবিশ্বাস্য, তা আটকানোর দায়িত্ব আমাদেরই। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
শ্রোতা বন্ধুরা, ফিরছি বিশ্ব সংবাদে। এর সঙ্গে জানিয়ে রাখছি যে আমরা একটি ঘোষণায় ভুল হয়েছে আমাদের। বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে কঠোর অবস্থান, ভারতের সুপ্রিম কোর্টের জবাব তলব, এ সংক্রান্ত রিপোর্টটি প্রচারিত হয়েছে। আমরা যে রিপোর্টের ঘোষণা দিয়েছিলাম সেটি বাজেনি, এজন্য আমরা দুঃখিত। চীন সীমান্তের কাছে অরুণাচল প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের 5 সেনা নিহত হয়েছে। গতকাল শুক্রবার অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলার চীন গিং গ্রামের কাছে ভারতীয় সেনাদের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেয়া নির্বাচনের কমিশনের রায়কে আদালতে চ্যালেঞ্জ করেছেন সাবেক ক্রিকেট অধিনায়ক। গতকাল দেশটির নির্বাচন কমিশনের দেওয়া রায়কে তিনি আজ চ্যালেঞ্জ করেন। রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে তিনি নির্বাচনে অযোগ্য হওয়ার ঘোষণা বাতিলের জন্য আবেদন করেছেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী গতকাল আদ্দাবা বন্দরে ড্রোন হামলা চালিয়ে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোটকে জ্বালানি তেল সম্পদ লুণ্ঠনের মারাত্মক পরিণতির ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, পরে শোনাচ্ছেন সহকর্মী গাজী আব্দুর রশিদ।
ইয়েমেনের জাতীয় মুক্তি মোর্চা সরকারের অনুগত সশস্ত্র বাহিনী গতকাল আদ্দাবা বন্দরে ড্রোন হামলা চালিয়ে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোটকে জ্বালানি তেল সম্পদ লুণ্ঠনের মারাত্মক পরিণতির ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে। আগ্রাসী সৌদি জোটের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর এটাই ওই জোটের বিরুদ্ধে ইয়েমেনিদের প্রথম হামলার ঘটনা। ছয় মাস ধরে যুদ্ধবিরতি চলার পর গত 2 অক্টোবর থেকে ওই যুদ্ধবিরতি আর নবায়ন করেনি আগ্রাসী পক্ষ, যদিও যুদ্ধবিরতির অনেক শর্তই আগ্রাসী পক্ষ লঙ্ঘন করে আসছিল। ইয়েমেন সরকার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের বিরুদ্ধে প্রায়ই হুঁশিয়ারি দিয়ে আসছিল। গতকালের হামলা সেই সব হুঁশিয়ারেরই প্রাথমিক অংশ মাত্র। ইয়েমেনের সশস্ত্র বাহিনী সেদেশের জাতীয় সম্পদ রক্ষার দায়িত্বপ্রাপ্ত। জানা গেছে, ইয়েমেনের হাজরামৌত প্রদেশের আদ্দাবা বন্দরে একটি বিশাল তেল ট্যাঙ্কার 20 লাখ ব্যারেল জ্বালানি তেল নিতে প্রবেশ করেছে। বন্দরে প্রবেশের পরপরই ওই তেল ট্যাঙ্কার ড্রোন হামলার শিকার হয়। হাজরামৌত প্রদেশের পশ্চিমাঞ্চলের একটি তেল ক্ষেত্র থেকে ওই তেল ট্যাঙ্কার অজ্ঞাত স্থানে তেল নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। সৌদি সরকার ও আরব আমিরাত সরকার এ পর্যন্ত ইয়েমেনের বিপুল পরিমাণ জ্বালানি তেল চুরি বা লুণ্ঠন করেছে। এক্ষেত্রে বেশি অগ্রগামী আমিরাতি সরকার। মুসলমানদের প্রথম কিবলার দখলদার ইসরায়েলকেও টেনে এনেছে। ইয়েমেনে সবচেয়ে বেশি তেল উত্তোলন করা হয় হাজরামাউত প্রদেশে। ইয়েমেনের দেয়া হিসেব অনুযায়ী সৌদি জোট ইয়েমেনের প্রায় $1,000 কোটি মূল্যের জ্বালানি তেল চুরি করেছে। ড্রোন হামলার মাধ্যমে ইয়েমেনিরা বুঝিয়ে দিল যে তারা এমন চুরি আর সহ্য করবে না। ইয়েমেনের বৈধ সরকার এটাও বুঝিয়ে দিয়েছে যে গত 6 মাস ধরে সৌদি জোট যুদ্ধবিরতির সুযোগ নিয়ে তাদের সমর শক্তিকে পুনর্গঠন করে নিলেও ইয়েমেনি সেনারা যুদ্ধ করার ক্ষমতা হারিয়ে ফেলেনি। ইয়েমেনিদের এ হামলা দেশটির দক্ষিণাঞ্চলে সক্রিয় সৌদি মার্কিন জোট, ইহুদিবাদী ইসরায়েল ও তাদের সহযোগী বিদেশি কোম্পানিগুলোর জন্য জ্বালানি সম্পদ লুণ্ঠনে সহযোগিতার বিরুদ্ধেও মহা সতর্ক সংকেত।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের বাংলাদেশ প্রসঙ্গ, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি সহ দলীয় কর্মীদের হত্যা মামলা ও মামলার প্রতিবাদে খুলনায় বিভাগীয় সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ সম্পর্কে সরকার ও বিএনপির প্রতিক্রিয়া নিয়ে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাস, লঞ্চ, ধর্মঘট আর পথে পথে সরকারি দল এবং পুলিশের নানা বাধা উপেক্ষা করে খুলনার নির্ধারিত সমাবেশ স্থলে জড়ো হয়েছেন বিভাগের বিভিন্ন জেলার বিএনপি নেতা কর্মীরা।
কুল
খুলনা মহানগরের ডাকবাংলো ও ফেরিঘাটপুরের মাঝামাঝি সোনালী ব্যাংক চত্বরে আজ শনিবার দুপুর একটার দিকে শুরু হয় বিএনপির পূর্ব ঘোষিত গণসমাবেশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি সহ দলীয় কর্মীদের হত্যা, হামলা ও মামলার প্রতিবাদে খুলনায় বিভাগীয় সমাবেশ আয়োজন করা হয়। মধ্যরাত থেকেই পূর্ণ হয়ে যায় বিএনপির সমাবেশ স্থলের আশেপাশের জায়গা। সভাস্থল সোনালী ব্যাংক চত্বর থেকে 2 কিলোমিটার দূরে শিববাড়ি মোড় পর্যন্ত নেতাকর্মীরা অবস্থান গ্রহণ করে। এ সময় রাস্তার দুধারে টানানো হয় লাউড স্পিকার এবং ডিসপ্লে মনিটর। সকাল থেকেই খুলনা রেল স্টেশন, স্টেশন রোড, কেজি ঘোষ রোড, পিকচার প্যালেস মোড়, ডাকবাংলো মোড়, ফেরিঘাট মোড় সর্বত্রই লোকে লোকারণ্য হয়ে যায়। বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশে লোক সমাগম ঠেকাতে সরকার শত বাধা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করেও সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। তারা বলেছেন, আজকের এই গণসমাবেশকে কেন্দ্র করে সরকার খুলনাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে মূলত জনগণ থেকে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করে ফেলেছে। শত বাধা, হামলা ও হয়রানি মোকাবেলা করে গণসমাবেশে লাখো লাখো লোকের সমাগম প্রমাণ করেছে সরকারের পায়ের তলায় মাটি সরে গেছে।
মানুষ যখন এই বাধা অতিক্রম করে মঞ্চে আসে, তখন বুঝতে হবে যে জনগণের এই দাবি কোনো নির্যাতন, অত্যাচার, হামলা, মামলা আর গ্রেফতারের মধ্য দিয়ে কোনোদিনই স্তব্ধ করা যায় না, যাবে না।
এর আগে শুক্রবার সকাল 6টা থেকে খুলনায় 2 দিনের পরিবহন ধর্মঘট শুরু হয়। এছাড়া বিএনপি সমাবেশকে বাধাগ্রস্ত করতে গতকাল থেকেই খুলনাগামী বিভিন্ন সড়কে এবং নগরের বিভিন্ন প্রবেশদ্বারে অবস্থান নিয়ে শক্তির মহড়া প্রদর্শন করে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। কোনো কোনো এলাকায় সশস্ত্র মহড়া দিতে দেখা গেছে তাদের। এ সময় বিএনপি নেতাকর্মীদের মারধর করারও অভিযোগ পাওয়া গেছে। তবে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির কর্মসূচিতে বাধা দেবার যেসব কথা বলা হচ্ছে সেটি সঠিক নয়। তারা যথেষ্ট পরিমাণ লোকজন নিয়ে প্রতিটি মিটিং করছে। সমাবেশকে কেন্দ্র করে বিএনপির কাউকে আটক কিংবা গ্রেপ্তার করা হচ্ছে না বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ শনিবার এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লাশ ফেলে সরকার বিরোধী আন্দোলন জমাতে চায় বিএনপি। সরকার বিএনপির এ ফাঁদে পা দেবে না। আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওয়াইদুল কাদের বলেন, সমাবেশকে কেন্দ্র করে কেউ নিহত হলে সরকার কোনো দায় নেবে না, নৈরাজ্য সৃষ্টির যে কোনো উদ্যোগ প্রতিহত করা হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা।
জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান। শ্রোতাবন্ধুরা, জ্ঞান ও বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি সোহেল আহমেদ।
গত পর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা আধুনিক ইরানের খ্যাতনামা গণিতবিদ মারিয়াম মির্জা খানি সম্পর্কে বিভিন্ন ব্যক্তির বক্তব্য এবং পদার্থবিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের অনুষ্ঠানেও আমরা এ সংক্রান্ত আলোচনা অব্যাহত রাখব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন।
পদার্থ বিজ্ঞানের মূল অবদান হচ্ছে প্রকৃতির মৌলিক নিয়মগুলোর আবিষ্কার। ক্ষুদ্রতম যেসব কণিকা দিয়ে বস্তু জগৎ তৈরি এবং মৌলিক যে বলগুলো প্রকৃতিতে কাজ করছে তার আবিষ্কার করা সম্ভব হয়েছে পদার্থবিজ্ঞানের উদ্ভাবিত তত্ত্ব ও পরীক্ষার মাধ্যমে। পদার্থবিজ্ঞানের কল্যাণে আজ আমরা পরমাণুর অভ্যন্তর থেকে শুরু করে মহাবিশ্বের দূরতম গ্যালাক্সি সম্পর্কে জানতে পারছি। পদার্থবিজ্ঞান এমন একটি বিষয় যার সাথে বায়োফিজিক্স এবং কোয়ান্টাম কেমিস্ট্রির মতো বেশ কিছু বিষয়ে গবেষণার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বলা যায় এখনও পদার্থবিজ্ঞানের সঠিক সীমানা নির্ধারণ করা সম্ভব হয়নি। পদার্থবিজ্ঞানে যে নতুন নতুন ধারণা জন্মায় তার বেশিরভাগের মৌলিক প্রক্রিয়া ব্যাখ্যার ক্ষেত্রে অন্যান্য বিজ্ঞান দ্বারা গবেষণা বা প্রমাণ করা হয়। ফলে পদার্থবিজ্ঞানে নতুন নতুন গবেষণার দরজা খুলে যায়, এমনকি গণিত ও দর্শনশাস্ত্রেও নতুনত্ব আসে। বাস্তবতা হচ্ছে পদার্থবিজ্ঞানের উন্নয়ন ও অগ্রগতি প্রযুক্তির আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
অতীতকাল থেকেই একজন মানুষ বয়সে ছোট কিংবা বড় হোক, শিক্ষিত কিংবা অশিক্ষিত হোক, কর্মজীবী কিংবা বেকার হোক, কেউ চাক বা না চাক, সব মানুষকেই পদার্থ বিষয়ক জ্ঞান অর্জন ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জীবনযাপন করতে হতো। দেখা ও শোনা, যে কোনো ঘটনার বিপরীতে পাল্টা প্রতিক্রিয়া, রাস্তায় হাঁটার সময় ভারসাম্য রক্ষা করে চলা প্রভৃতি আমাদের কাছে সাধারণ বিষয় বলে মনে হয়, কিন্তু এসব কিছুর সাথে পদার্থবিজ্ঞানের গভীর সম্পর্ক রয়েছে। এছাড়াও প্রকৃতির আরও কিছু বিষয়ে, যেমন রংধনু, আলোর প্রতিফলন, আকাশের বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমকানো, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এসব কিছুর রহস্য ভেদ করার জন্য পদার্থবিজ্ঞানের আশ্রয় নেওয়া হয়েছে। আজকের যুগে আমরা যে রেডিও, টেলিভিশন, উপগ্রহ, ইন্টারনেট, টেলিফোন প্রভৃতি ব্যবহার করছি, তার পেছনেও সরাসরি পদার্থবিজ্ঞানের বিরাট অবদান রয়েছে। খুব সহজভাবে বলা যায়, যদি ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের নিয়ম নীতির অস্তিত্ব না থাকত, তাহলে মানব জীবন ও যোগাযোগের ক্ষেত্রে অচলাবস্থার তৈরি হতো।
আমাদের জানা উচিত পদার্থবিদ্যা পরমাণুর গতিশীলতা ও অভ্যন্তরীণ গঠন কাঠামো বর্ণনা করে। সমস্ত বস্তু পরমাণু দিয়ে গঠিত, সুতরাং বস্তুর সঙ্গে জড়িত যে কোনো বিজ্ঞানের সাথে পদার্থবিজ্ঞানের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় রসায়ন, জীববিদ্যা, ভূতত্ত্ব, চিকিৎসা বিজ্ঞান, দন্ত চিকিৎসা, ওষুধ তৈরি, পশু চিকিৎসা, ফিজিওলজি, রেডিওলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা যন্ত্র প্রকৌশল, বিদ্যুৎ, ইলেকট্রনিক্স, খনিজ দ্রব্য অনুসন্ধান ও উত্তোলন, স্থাপত্য শিল্প, কৃষি প্রভৃতির কথা উল্লেখ করা যায়, যার সাথে পদার্থবিজ্ঞানের গভীর সম্পর্ক রয়েছে। শিল্পকারখানা, খনিজ, মহাকাশ গবেষণা, জাহাজ ও বিমান চলাচলের ক্ষেত্রেও পদার্থবিজ্ঞানের নিয়ম নীতি ব্যবহার করা হয়। এছাড়া দন্ত চিকিৎসা ও অপারেশনে লেজার রশ্মির ব্যবহার, রেডিওলজিতে এক্সরে, রেডিওগ্রাফি এবং লোহা ঝালাই করার ক্ষেত্রেও পদার্থবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ যে কোনো কাজে পদার্থবিদ্যার কোনো বিকল্প নেই এবং বিজ্ঞানের প্রতিটি শাখার পেছনে পদার্থবিজ্ঞানের ভূমিকা রয়েছে।
ইসলাম ধর্মে ন্যাচারাল সায়েন্স বা প্রকৃতি বিজ্ঞানকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআন শরীফে হাজারেরও বেশি আয়াত রয়েছে যেখানে প্রাকৃতিক নানা রহস্য উন্মোচন বা গবেষণার জন্য মানুষকে উৎসাহিত করা হয়েছে। দর্শন বিজ্ঞানের দৃষ্টিতে ইসলামী প্রকৃতি বিজ্ঞান দেখিয়ে দিয়েছে বিশ্ব প্রকৃতি খুবই সুশৃঙ্খলভাবে গঠিত এবং প্রকৃতির প্রতিটি ঘটনাই তার নিজস্ব কিছু কারণের ফলাফল মাত্র। আবার প্রকৃতিতে বড় কোনো পরিবর্তন বা ঘটনার কারণ অনুসন্ধান করলে দেখা যাবে এর পেছনে ভিন্ন কোনো কারণ রয়েছে। প্রকৃতি খুবই সুশৃঙ্খল এবং একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে, আর যে কোনো ঘটনা বা পরিবর্তন তার চিরাচরিত নিয়ম অনুযায়ী হয়। খোদা প্রদত্ত নিয়মের বাইরে প্রকৃতিতে কিছুই হয় না। ইসলাম ধর্মে মহান আল্লাহর পরিচিতি ও ইচ্ছাকে দুটি জায়গায় তুলে ধরা হয়েছে, একটি হচ্ছে কোরআন শরীফ আর অন্যটি হচ্ছে বিশ্ব প্রকৃতির মধ্যে। এ কারণে খ্যাতনামা মুসলিম চিন্তাবিদ ও গবেষকরা মনে করেন প্রকৃতি সম্পর্কে জানা সবচেয়ে জরুরি, আর আল্লাহর ক্ষমতা ও পরিচয় সম্পর্কে জানতে হলে প্রকৃতির মাঝেই তার অনুসন্ধান করতে হবে।
ইসলামী সভ্যতা বিকাশের যুগে, অর্থাৎ যে সময়টিকে আমরা মুসলমানদের সোনালী যুগ বলে থাকি, সে সময় মুসলিম মনীষীরা তাদেরও আগের অর্থাৎ প্রাচীনকালের বিভিন্ন গবেষণা কর্ম সম্পর্কে জানার চেষ্টা করতেন এবং আরবি ভাষায় সেগুলো অনুবাদ করতেন। আবু ইউসুফ কান্দি, ফারাবি, ইবনে সিনা, ইবনে রুশদ প্রভৃতি মুসলিম দার্শনিক ও মনীষী প্রাচীন গ্রিক চিন্তাবিদ ও বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণাধর্মী বইপত্র নিজেদের ভাষায় অনুবাদ করতেন। একই সঙ্গে তারা বিভিন্ন বিষয়বস্তুর পাশে ব্যাখ্যাও লিখে রাখতেন। সবচেয়ে বেশি অনুবাদ হয় ইবনে হিসাম ও আবু রেহান বিরুনির সময়। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে মুসলিম মনীষীরা পাশ্চাত্যের রজার বেকন ও উইতোলোর মতো গবেষকদের এ সংক্রান্ত তৎপরতা শুরু থেকেই শুরুর আগেই মুসলিম মনীষীরা অনুবাদের কাজ শুরু করেছিলেন। মুসলিম মনীষীরা ব্যাপকভাবে অনুবাদের দিকে ঝুঁকে পড়ায় এ সময় মুসলমানেরা টমাস একুইনাসের মতো খ্যাতনামা রোমান দার্শনিকের সাথে পরিচিত হওয়ার সুযোগ পান। তিনি খ্রিস্টান ধর্মতত্ত্বের সাথে প্রাচীন দর্শনের মিলন বা যোগসূত্র স্থাপনের ক্ষেত্রে অবদান রেখেছিলেন। তিনি অ্যারিস্টটলকে প্রাচীন যুগের সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদ হিসেবে উল্লেখ করেছেন।
ইরানের পদার্থবিজ্ঞানীদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার অন্যতম উদ্দেশ্য হচ্ছে পদার্থবিজ্ঞানে ইরানের অতীত সংস্কৃতি ও সমৃদ্ধ ইতিহাসের পদচিহ্ন খুঁজে বের করা। প্রাচীন ইরানে পদার্থবিজ্ঞানের আওতায় জ্যোতির্বিদ্যা, সময় গণনা, ওজন বিজ্ঞান, যে কোনো কিছুর সাইজ বা বিশালত্ব মাপা, আলোক বিজ্ঞান চর্চা, কারিগরি কাজ, তরল বলবিজ্ঞান ও শব্দ নির্ণয় করা হতো। এছাড়া বস্তু, গতি, স্থান ও সময়ের হিসাব বোঝার ক্ষেত্রেও পদার্থবিজ্ঞানের ব্যবহার হতো। এসব ক্ষেত্রে প্রায় 100 ইরানি মনীষীর গবেষণা কর্ম ও আবিষ্কারের ইতিহাস ঘাঁটলে দেখা যায় প্রাচীনকাল থেকেই ইরানের ইতিহাসে বিভিন্ন শাখার বিজ্ঞান চর্চা বিশেষ স্থান দখল করে আছে।
তো শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানে শেষ করছি। আগামী অনুষ্ঠানে আমরা এ সংক্রান্ত আলোচনা অব্যাহত রাখব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 22 অক্টোবর শনিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। মালিকেরা কেন বাস বন্ধ রেখেছে সেটি আমাদের জানার বিষয় নয়, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী দৈনিক যুগান্তর। আওয়ামী লীগ নেতাদের হুমকি, যারা সমাবেশে যাচ্ছে তাদের তালিকা করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে, দৈনিক প্রথম আলো। বিএনপির উস্কানির ফাঁদে পা দেবে না সরকার, বলেছেন ওবায়দুল কাদের, দৈনিক ইত্তেফাক। সরকার খুলনায় জনস্রোত ঠেকাতে পারেনি, রিজভি সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে ফখরুলের আহ্বান, দৈনিক কালের কণ্ঠ। এবং নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, বিমানের 5 কর্মকর্তা 6 দিনের রিমান্ডে, বাংলাদেশ প্রতিদিন। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম। বাংলা বিহার ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল, ফাঁস স্বরাষ্ট্র মন্ত্রকের গভীর ষড়যন্ত্র, দৈনিক সংবাদ প্রতিদিন। 10 লক্ষ চাকরি দেব, রোজগার মেলায় ঘোষণা মোদীর বিলি করলেন 75,000 নিয়োগপত্র দৈনিক আনন্দবাজার এবং নিজেদের সিদ্ধান্তে অনড় শুক্রবার থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ দৈনিক আজকাল।
শ্রোতাবন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, পরিবহন ধর্মঘট ও অন্যান্য যান চলাচলে বাধার কারণে জরুরি প্রয়োজনে খুলনা যাওয়ার জন্য মানুষ হেঁটে রূপসা নদীর উপর নির্মিত সেতু পার হচ্ছেন। আজ শনিবার বেলা 11টার দিকে সরেজমিন দেখা যায়, সেতুর উপর দিয়ে হেঁটে যাওয়া অধিকাংশ মানুষের গন্তব্য ছিল খুলনার দিকে, তবে কেউ কেউ ফিরছিলেন খুলনা থেকে। এর মধ্যে মোটরসাইকেল দেখে একজন অনুরোধ করছিলেন তাকে বাগেরহাট নিয়ে যাওয়ার জন্য। কাঁপা কাঁপা সরে ওই ব্যক্তি বলেন, সমাবেশের আগে যেভাবে হোক বাড়ি যাতি হবে, এলাকায় না থাকলে পরে বিপদ আছে। পরিচয় জানতে চাইলে তিনি বলেন, আমার নাম নিয়েন না, ছোট একটা ব্যবসা করি, সমাবেশ শুরুর আগে এলাকায় থাকতে হবে, তা না হলে আমি সমাবেশে আসছি এ খবর হবে, তালি বিপদ আছে।
দৈনিক কালের কণ্ঠ এক খবরে লিখেছে, বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে সরকার খুলনায় সান্ধ্য আইন জারি করেছে। সমাবেশকে বাধাগ্রস্ত করতেই সরকারের নির্দেশে আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ করা হয়েছে, কিন্তু জনতার ঢলে পরিপূর্ণ এখন খুলনা শহর। তারা তাদের অধিকার ফিরে পেতেই সব চ্যালেঞ্জ উপেক্ষা করে বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশে যোগ দিয়েছেন। অন্যদিকে গণসমাবেশ ঠেকাতে সরকার যা করেছে তা নজিরবিহীন ও কলঙ্কজনক। আজ শনিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব অভিযোগ করেন। রিজভী বলেন, সরকারের নির্দেশে সমাবেশের দুই দিন আগে সড়ক পরিবহন ও লঞ্চ ধর্মঘট শুরু করা হয়। খুলনা মহানগরীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যই হচ্ছে গণসমাবেশে যাতে মানুষের ঢল না নামে। সরকারের অপকৌশলে জনগণ ও বিএনপির নেতাকর্মীরা সীমাহীন ভোগান্তিতে পড়লেও তারা অদম্য উৎসাহ ও উদ্দীপনায় সমাবেশের দিকে ছুটে যাচ্ছে বলে রিজভী মন্তব্য করেন।
দৈনিক ইত্তেফাক লিখেছে, বিএনপির গণসমাবেশ কেন্দ্র করে সহিংসতার জন্য বিএনপির উস্কানির ফাঁদে সরকার পা দেবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এখন বাঁশ ও লাঠির মাথায় পতাকা বেঁধে আমাদের ভয় দেখাতে চায়, তারা লাশ ফেলে আন্দোলন জমাতে চায়, কিন্তু সরকার তাদের এই কর্মকাণ্ডে উস্কানি দেবে না। শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, খুলনায় সমাবেশ করতে তারা সন্ত্রাসী জোগাড় করেছে যারা খুনের এবং মাদকের আসামি, দখল করে নিয়েছে হোটেল। এখন 2013-14 সাল নয়, তারা যদি আগের মতো সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে তাহলে তার সমুচিত জবাব দেওয়া হবে।
দৈনিক যুগান্তরের এক খবরে বলা হয়েছে, বিএনপির গণসমাবেশে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। খুলনায় দুদিনের পরিবহন ধর্মঘটের কারণ জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাস মালিকেরা কেন বাস বন্ধ করেছে সেটি আমাদের জানার বিষয় নয়, এখন পর্যন্ত আমরা সঠিক তথ্য জানি না। বাস মালিকদের কিছু দাবি দেওয়ার কারণেই বাস চলাচল বন্ধ রয়েছে কিনা আমি নিশ্চিত নই। শনিবার রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে বিসিএস উইমেন নেটওয়ার্কের এজিএমএ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কেউ গ্রেপ্তার হয়নি, যাদের নামে ওয়ারেন্ট আছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশ তাদের নিয়মিত প্রক্রিয়ায় কাজ করছে, সম্মেলনকে উদ্দেশ্য করে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার পাঁচ জনকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর দক্ষিণ খান থানায় ফৌজদারি কার্যবিধির 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার তাদের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার তাদের 6 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন আওলাদ হোসেন, জাহাঙ্গীর আলম, এনামুল হক, হারুন অর রশিদ ও মাহফুজুল আলম। গত শনিবার বিকাল 3টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 100 চালক সহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল, তবে এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরে পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে তা স্থগিত করা হয়।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আনন্দবাজার পত্রিকার খবর, প্রতিশ্রুতি মেনে দীপাবলির আগে চাকরি দেওয়ার রোজগার মেলা কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে 75,000 নির্বাচিত প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন তিনি। ওই কর্মসূচিতে প্রধানমন্ত্রী বলেন, কোভিড পরিস্থিতি এবং তার পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্ষেত্রে নানা সমস্যার জেরে অর্থনীতিতে আঘাত এসেছে, সেই আঘাত থেকে দেশের যুব সমাজকে রক্ষা করতেই এই উদ্যোগ। শনিবার মোদী যাদের হাতে ইন্টারনেটের মাধ্যমে নিয়োগপত্র তুলে দিয়েছেন তারা কেন্দ্রীয় সরকারের 38টি মন্ত্রকের গ্রুপ এ, বি এবং সির বিভিন্ন পদে যোগ দেবেন। অতিমারী এবং তার পরবর্তী অনিশ্চয়তার কারণে বেশ কয়েকটি দেশে উচ্চ মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মতো সমস্যা দেখা দিয়েছে বলে শনিবার জানান প্রধানমন্ত্রী।
দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, বাংলা ও বিহার দুই রাজ্যের কিছু অংশ নিয়ে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের কাজ শুরু করেছে কেন্দ্র। সর্বভারতীয় এক দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের দাবি ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই তথ্য ফাঁস হতেই তীব্র বিরোধিতা করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। তার অভিযোগ, 2021 সালের বিধানসভা নির্বাচনের হার সহ্য করতে না পেরেই বাংলা দখল করতে এই কৌশল নিতে চাইছে বিজেপি। এক বিবৃতিতে তিনি বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই কেন্দ্র বাংলা দখল করতে দুটি নীতি গ্রহণ করেছে। এক, বাংলার আঞ্চলিক অখণ্ডতাকে বিভক্ত করতে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করতে চাইছে। দুই, বাংলার ওপর কার্যত অঘোষিত অর্থনৈতিক অবরোধ তৈরি হচ্ছে। 100 দিনের কাজের মতো কেন্দ্রীয় প্রকল্পগুলোতে কেন্দ্র থেকে প্রাপ্য টাকা না দিয়ে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরানি যোদ্ধাদের আধ্যাত্মিক উন্নতির কথা বর্ণনা করতে গিয়ে ইরানি কমান্ডার শহীদ বাবাই সম্পর্কে আলোচনা করেছি। আজকের আসরে আমরা একই আলোচনার ধারাবাহিকতায় অপর ইরানি কমান্ডার মোহাম্মদ বুরুজের দিকে নিয়ে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
ইরানি জনগণের ধর্মীয় বিশ্বাস নিয়ে কথা বলছিলাম আমরা। ইরানের তরুণ ও যুব সমাজ সহ সর্বস্তরের জনগণের ধর্মীয় বিশ্বাস অত্যন্ত গভীর ছিল বলেই তারা স্বৈরাচারী শাহ সরকার উৎখাতের আন্দোলনে একজন আলেমকে নেতা হিসেবে মেনে নিয়েছিল। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির মতো একজন আধ্যাত্মিক নেতার নেতৃত্বে ইরানি জনগণ এদেশের মাটি থেকে 2500 বছরের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা উৎখাত করেছিল। ইরানের অনেক রাজনৈতিক দল, বিশেষ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়নপন্থী কমিউনিস্টরা বহু বছর ধরে মার্কিনপন্থী শাহ সরকারকে উৎখাতের আন্দোলন চালিয়ে আসছিল, কিন্তু এদেশের জনগণ ধর্মপ্রাণ মুসলমান হওয়ায় কমিউনিস্টরা জনগণের মধ্যে মোটেও গ্রহণযোগ্যতা পায়নি। অন্যান্য সেকুলার রাজনৈতিক দলের ডাকেও ইরানের জনগণ তেমন একটা সাড়া দেয়নি।
কিন্তু ইমাম খোমেনির ডাক দেয়া মাত্র জনগণ স্বৈরাচারী শাহ সরকারের উৎখাতকে নিজেদের ধর্মীয় কর্তব্য বলে মনে করতে থাকে। বিপ্লবের আগে প্রায় 2 শতক ইমাম নির্বাসনে ছিলেন। তিনি বিদেশ থেকে তাঁর সহযোগীদের মাধ্যমে ইরানে বার্তা পাঠাতেন এবং তিনি যখনই বলতেন অমুক দিন সবাই রাজপথে নেমে আসুন, সেদিন রাজপথে তিল ধারণের জায়গা থাকত না। ইমাম খোমেনির নির্দেশ বাস্তবায়নের জন্য জনগণ নিজেদের শেষ রক্তবিন্দু পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত ছিল। এই একই ঘটনা প্রযোজ্য হয়েছে ইসলামী বিপ্লবের পর ইরাকের বিরুদ্ধে যুদ্ধেও। ইমামের আহ্বানে সাড়া দিয়ে যখন আপামর জনসাধারণ যুদ্ধের ময়দানে নেমে পড়েছে, তখন আর এই জাতিকে ঠেকিয়ে রাখার শক্তি ইরাকের স্বৈরশাসক সাদ্দামের হয়নি।
ইরানি জনগণ, বিশেষ করে এদেশের সেনাবাহিনী ও সেনা কমান্ডারদের ধর্মীয় বিশ্বাস নিয়ে কথা বলতে গিয়ে গত সপ্তাহে ইরানের তৎকালীন বিমান বাহিনীর উপপ্রধান শহীদ মেজর জেনারেল আব্বাস বাবাইয়ের জীবনী নিয়ে কথা বলেছি। আজকের আসরে আমরা এরকম আরেকজন শহীদ কমান্ডার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আজ যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন মোহাম্মদ বুরুজেদ্দি, তবে জনগণের কাছে তিনি মাসিহ কুর্দিস্তান নামে বেশি পরিচিত ছিলেন। শহীদ বাবাই যেমন ভালো রেজাল্ট নিয়ে কলেজ পাশ করে বিমান বাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন, মোহাম্মদ বুরুজেদ্দির জীবনটা সেরকম ছিল না। মাত্র 6 বছর বয়সে বুরুজেদ্দির পিতা মারা যান বলে তিনি লেখাপড়া বেশি দূর চালাতে পারেননি। অভাবের সংসারে সেই শিশু বয়স থেকেই রোজগারের চিন্তা করতে হয়েছে তাকে।
তবে ধর্মীয় বিশ্বাসের ব্যাপারে মোহাম্মদ বুরুজেদ্দি ছিলেন আপুসীন। এ সম্পর্কে তার ভাই বলেন, সে যখন ক্লাস 6 পড়ত তখনই সে রোজা রেখে স্কুলে যেত, জোহরের আজান হলে অজু করে স্কুলের এক প্রান্তে গিয়ে নামাজ আদায় করে নিত। সে যদিও আমার চেয়ে 6 বছরের ছোট ছিল, কিন্তু তারপরও সবসময় আমাকে বলতো, ভাইয়া তোমারও উচিত রোজা রাখা এবং সময় মতো নামাজটা পড়ে নেয়া। মোহাম্মদ বুরুজেদ্দি তরুণ বয়সে শাহ বিরোধী আন্দোলনে নেমে পড়েছিলেন। কিছুদিন শাহ সরকারের কারাগারে বন্দী থাকেন তিনি। এরপর সরকার বিরোধী গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিতে 1970-এর দশকের মাঝামাঝি তিনি সিরিয়া ও লেবানন সফর করেন এবং সেখানে ফিলিস্তিনি স্বাধীনতা কামীদের সঙ্গে থেকে গেরিলা যুদ্ধ রক্ত করেন। ইসলামী বিপ্লব সফল হওয়ার পর ইমাম খোমেনি নির্বাসিত জীবন শেষ করে দেশে ফিরে আসলে মোহাম্মদ বুরুজেদ্দি ইমামের নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত হন।
ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির নির্দেশে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC প্রতিষ্ঠিত হওয়ার পর এই বাহিনীকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার একটি বড় দায়িত্ব কাঁধে তুলে নেন বুরুজেদ্দি। বিদেশে সামরিক প্রশিক্ষণ গ্রহণকারী কমান্ডার হিসেবে তাকে IRGC-র প্রধান কমান্ডারের দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেওয়া হয়, কিন্তু তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি। ইসলামী বিপ্লবের পর ইরানের কুর্দিস্তান অঞ্চলে আমেরিকা ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মদদে বিদ্রোহ দেখা দেয়। ইমাম খোমেনি ওই বিদ্রোহ দমনে যে সেনাদল পাঠান তাতে বুরুজেদ্দি কমান্ডারের ভূমিকা পালন করেন। সেখানে তার নেতৃত্বে ইরাক সীমান্তের কাছে পিরান শাহর ও সারদাস্ত শহরের বিপ্লব বিরোধী বিদ্রোহীদের দমন করা হয়। বুরুজেদ্দি কুর্দিস্তানের জনগণকে ভালোবাসতেন বলেই সেখানকার সাধারণ জনগোষ্ঠীকে মুষ্টিমেয় বিপ্লব বিরোধী বিদ্রোহের হাত থেকে রক্ষা করার চেষ্টা চালান। তিনি বলতেন, কুর্দিস্তানে বিদ্রোহী দমনের অভিযান কখনোই বন্ধ করা উচিত হবে না।
মোহাম্মদ বুরুজেদ্দি কিভাবে মাসিহ কুর্দিস্তান খেতাব পেলেন সে সম্পর্কে ইরানের তৎকালীন ইসলামী দিক নির্দেশনা মন্ত্রী আলী জান্নাতি বলেন, যখন ইরানের সবাই ধরে নিয়েছিল যে কুর্দিস্তান এদেশ থেকে আলাদা হয়ে যাবে, তখন এই অঞ্চলকে ইরানের সঙ্গে একীভূত রাখতে নিরলস প্রচেষ্টা চালান মোহাম্মদ বুরুজেদ্দি। তার জীবন উৎসর্গকারী ভূমিকায় তাকে মাসিহ কুর্দিস্তান খেতাব এনে দেয়। মাসিহ হচ্ছে হযরত ঈসা আলাইহিসসালামের অপর নাম। মোহাম্মদ বুরুজেদ্দি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন এবং আম্বিয়াগণের মতো অত্যন্ত দয়াদ্র আচরণ করে মানুষের ভেতরটা পাল্টে দিতে পারতেন বলে তাকে মাসিহ কুর্দিস্তান নামে অভিহিত করা হয়। কুর্দিস্তানের বিদ্রোহীরা ওই অঞ্চলে দ্বিতীয় ইসরায়েল গঠন করার যে দৃষ্টতাপূর্ণ ঘোষণা দিয়েছিল, বুরুজেদ্দির নেতৃত্বে তা অঙ্কুরে শেষ করে দেয়া হয়।
বুরুজেদ্দির কথা স্মরণ করতে গিয়ে ইরানের স্বনামধন্য কমান্ডার শহীদ মোহাম্মদ ইব্রাহিম হিম্মাত বলেন, অনেক সময়ে আমাদের কমান্ডাররা পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে পড়তেন এবং নতুন করে কাজে নামার উদ্যম হারিয়ে ফেলতেন, কিন্তু তারা যখন বুরুজেরদের সঙ্গে কথা বলতেন তখনই আবার চাঙ্গা হয়ে উঠতেন এবং নতুন করে কাজে নামার অনুপ্রেরণা পেতেন। তিনি কোনো ভুল করলে অকপটে তার স্বীকার করে ক্ষমা চেয়ে নিতেন। মোহাম্মদ বুরুজেরদি 1983 সালের 22 মে ইরাক ইরান যুদ্ধ চলার সময় কুর্দিস্তানে এক অভিযান চালাতে গিয়ে ল্যান্ড মাইন বিস্ফোরণে শহীদ হন। শাহাদাতের সময় তিনি একটি গাড়িতে ছিলেন এবং তার সঙ্গে একই গাড়িতে থাকা অন্য কমান্ডাররাও শাহাদাত বরণ করেন।
যাই হোক শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল।
এবার সংক্ষিপ্ত সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেওয়া নির্বাচন কমিশনের রায়কে আদালতে চ্যালেঞ্জ করেছেন সাবেক ক্রিকেট অধিনায়ক। গতকাল দেশটির নির্বাচন কমিশনের দেওয়া রায়কে তিনি আজ চ্যালেঞ্জ করেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানি ড্রোন ব্যবহার করছে বলে যে অভিযোগ করা হচ্ছে সে ব্যাপারে জাতিসংঘের তদন্ত দাবি করেছে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি। ইউক্রেনের পাশাপাশি আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো গত বেশ কিছুদিন যাবৎ এ অভিযোগ করছে যে ইউক্রেনে রাশিয়া ইরানি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে। ইউক্রেনের সেনাবাহিনী দেশটির খেরসন অঞ্চলের 80টির বেশি জেলা রুশ সেনাদের কাছ থেকে পুনরুদ্ধার করার দাবি করেছে। ইউক্রেনের প্রেসিডেন্টের ডিপুটি চিফ অফ স্টাফ কিরিলো তিমোশেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেছেন, দক্ষিণাঞ্চল খেরসনের 88 জেলা দখলমুক্ত হয়েছে। ইরানের কয়েকটি গণমাধ্যমের উপর কানাডা সরকারের নিষেধাজ্ঞা, জনগণের মৌলিক অধিকারের লঙ্ঘন তীব্র নিন্দা জানালো তেহরান। ইরান নিজস্ব রেড লাইন মেনে কাজ করছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আলী আবদুল্লাহিয়ান বলেন, আমেরিকাকে আর কোনো আলোচনায় ছাড় দেওয়া হবে না। এবং বাংলাদেশের খুলনা শহরে বিএনপির বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত, আওয়ামী লীগ সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান মির্জা ফখরুলের। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। ¶¶